ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
একটি আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের 3 বাংলাদেশী সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহারের নিষেধ জারি করলো ভারতের কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যেই।
আইসিসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এর বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
Degradation of ISIS is not the end goal. We must defeat ISIS.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইসলামিক স্টেট লন্ডনে ব্রিটিশ সংসদের কাছে গতকালের আক্রমণের দায় স্বীকার করেছে। ওই ঘটনায় 3 নিহত হয় এবং একজন পুলিশ আক্রমণকারীকে গুলি করলে সেও মারা যায়। আইএস বার্তা সংস্থায় এক বিবৃতিতে বলেছে যে আক্রমণকারী ইসলামিক স্টেটের একজন সৈনিক ছিল, তবে আইএস এ ব্যাপারে কোনো আভাস দেয়নি যে তারা এই আক্রমণের পরিকল্পনা কিংবা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা শুধু বলেছে আইএস এর বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলোতে সামরিক ও অসামরিক লোকজনের উপর আক্রমণ চালানোর ব্যাপারে সে ওই সন্ত্রাসী গোষ্ঠীটির আহ্বানে সাড়া দিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ এবং যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য থেকে যাওয়া পর্যটক কুট কোচরান। এই আক্রমণ সম্পর্কে সংসদে দেওয়া তার মন্তব্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন যে এই ঘটনার জন্য দায়ী লোকটির জন্ম ব্রিটেনে এবং সহিংস উগ্রবাদ নিয়ে উদ্বেগের কারণে গোয়েন্দা সংস্থা MI5 তার বিষয়ে একসময় তদন্ত করছিল। তবে তিনি বলেন বর্তমানে সে গোয়েন্দাদের নজরদারিতে ছিল না এবং তার এই ষড়যন্ত্র এবং উদ্দেশ্য সম্পর্কে কোন রকম তথ্য ছিল না। তিনি আবারও জোর দিয়ে বলেন যে তদন্তকারীরা অনুমান করছেন যে সে ইসলামিক মতবাদ দ্বারা অনুপ্রাণিত হয়। এই হামলার সূত্র ধরে ব্রিটিশ পুলিশ 8 আটক করেছে। এই সম্পর্কে লন্ডন থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে টেলিফোনে আলাপ শুনবেন বিশ্ব সংবাদের পর। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দে জানিয়েছেন। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন প্রধানমন্ত্রী বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার লন্ডনে পার্লামেন্টের বাইরে এক হামলাকারী প্রথমে তার গাড়ি এলোপাথারি পথচারীদের উপর চালায় এবং পরে গাড়ি থেকে নেমে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় 5 নিহত এবং অপর 40 আহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওয়াশিংটনে অনুষ্ঠিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট দমনে গঠিত 68 জাতির জোটের সম্মেলনে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আইসিস দমন করা। সারা বিশ্বের বিভিন্ন স্থানে আইএস তাদের জাল বিস্তার করলেও ইরাক ও সিরিয়ায় যেহেতু তাদের সরাসরি উপস্থিতি রয়েছে, রেক্স টিলারসন সেখান থেকে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়ে তাদেরকে ধ্বংস করার প্রয়াসে সকলের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপন কর্মকাণ্ডের প্রকাশ্যে প্রচার এখন 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার হস্তক্ষেপ তদন্ত কাজে বিধায়কদের সক্ষমতার ব্যাপারে সন্দেহের উদ্রেক ঘটিয়েছে। টুইটারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি যে তাঁর পূর্বসূরী তাঁর উপর আড়ি পেতেছিলেন এই তদন্তকে এরই মধ্যে ধোঁয়াশাচ্ছন্ন করেছে। তদন্তটি গতকাল আরও ভিন্ন দিকে মোড় নেয় যখন তদন্ত কাজে নেতৃত্বদানকারী বিধায়ক অভিযোগ করেন যে প্রেসিডেন্ট এবং তার সহকারীদের মধ্যে কথাবার্তা মূল আড়িপাতার ঘটনার সঙ্গেই ঘটনাচক্রে সংগৃহীত হয়। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ডেভিন নুনেস বলেন, আমি যা পড়েছি তাতে আমি এবং প্রেসিডেন্ট উভয়ই বিব্রত বোধ করছি। তিনি প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে বিষয়টি অবহিত করার পর সংবাদদাতাদের এসব বলেন। হোয়াইট হাউসের বাইরে নুনেস বলেন যে প্রেসিডেন্ট নিজে এবং ট্রাম্প ট্রানজিশন টিমের অন্যান্যদেরও এই গোয়েন্দা রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়। এই গোয়েন্দা রিপোর্টটি তিনি কোথায় পেয়েছেন সে কথা বলতে তিনি অস্বীকৃতি জানান। এই কারণে তিনি প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেমোক্রেট সদস্যের সমালোচনার সম্মুখীন হয়েছেন। তিনি নুনেসের এই কাজকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। আফগানিস্তানে তালিবান সারা রাত ধরে প্রচণ্ড লড়াইয়ের পর দক্ষিণের হেলমান্দ প্রদেশের একটি জেলা শহর দখল করে নিয়েছে। সঙ্গিন নামের এই শহরটির পতনের অর্থ হচ্ছে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণ গোটা জেলায় সম্প্রসারিত করছে। এই শহরটি দখল করার ব্যাপারে এক মাস ধরে সমন্বিত আক্রমণ চলে আসছিল। প্রাদেশিক সামরিক কর্মকর্তারা বলছেন যে আফগান ন্যাশনাল আর্মির লোকজন কৌশলগত কারণে শহরটি থেকে পিছিয়ে এসছে এবং সঙ্গিন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে প্রধান সেনা ঘাঁটিতে তারা নিজেদের নতুন অবস্থান স্থাপন করেছে। নাম প্রকাশ করা হবে না এই শর্তে তারা ভয়েস অফ আমেরিকাকে বলেন যে নিরাপত্তা বাহিনী সরে আসার আগে তাদের অস্ত্রশস্ত্র এবং সাজ সরঞ্জাম নিয়ে এসছে। স্থানীয় সংবাদ মাধ্যম অবশ্য নাম প্রকাশ করা হয়নি। হেলমান্দের এমন নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে যে আফগান ন্যাশনাল আর্মি বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়ে ওই জেলা শহর থেকে সরে আসে। বাংলাদেশে 2017 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথির প্রতিবেদন।
এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয় 15 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এবছরে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শামসুল আলম বীরোত্তম, আশরাফুল আলম, শহীদ মোহাম্মদ নজমুল হক, মরহুম সৈয়দ মোহসিন আলী, শহীদ এন এম নজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমান বাহিনী। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক এ এইচ এম তৌহিদুর আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানি কুরাইশি, সংস্কৃতিতে অধ্যাপক এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল, সমাজসেবায় খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথ এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রশংসা করে বলেন, আপনারা সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। সমাজে যারা নিজের জীবনকে উন্নত করে গড়ে তুলতে চান তারা আপনাদের পথ অনুসরণ করবেন। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
একটি আন্তর্জাতিক সাইবার প্রচারক চক্রের 3 জন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
র্যাবের তরফে বৃহস্পতিবার কথিত আন্তর্জাতিক সাইবার চক্রের সদস্যদের ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারের খবর জানানো হয়েছে। র্যাব জানিয়েছে চক্রটি ফেসবুক এবং ইমেইলের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি র্যাব। আটক হওয়া ব্যক্তিদের নাম পরিচয়ও জানানো হয়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে যে বিমানযাত্রীরা আমেরিকায় যাচ্ছে তারা এখন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে সমস্যার সম্মুখীন। কলকাতার যাত্রীরা সাধারণত এমিরেটস, ইতিহাদ বা কাতার এয়ারওয়েজ নিয়ে আমেরিকায় যান। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কলকাতা থেকে আমেরিকায় সরাসরি কোনো উড়ান নেই, তাই কলকাতার যাত্রীদের পথে বিমান বদল করতে হয়। এতদিন এমিরেট, কাতার এয়ারওয়েজ কিংবা ইতিহাদ সংস্থার বিমান ধরে দুবাই, আবুধাবি কিংবা দোহা থেকে আমেরিকার উড়ান ধরতেন যাত্রীরা। কিন্তু নতুন নিষেধাজ্ঞায় যে যে বিমানবন্দর থেকে আমেরিকার উড়ানে স্মার্টফোনের চেয়ে বড় কোনো ইলেকট্রনিক সামগ্রী যাত্রী কেবিনে নেয়া বারণ, তার মধ্যে পড়ে গিয়েছে এই 3টি বিমানবন্দর। ট্যাবলেট, ল্যাপটপ বা ক্যামেরা ইত্যাদি নিতে হলে লাগেজে ভরে দিতে হবে। অথচ দীর্ঘ উড়ানে ল্যাপটপে কাজ করতে অভ্যস্ত বহু যাত্রী। যাত্রীরা তাই সিঙ্গাপুর বা অন্য কোনো বিকল্প বিমানবন্দর খুঁজছেন, কিন্তু তাতে সমস্যা হলো ভাড়াও বেশি, সময়ও লাগে বেশি। আর হঠাৎ যাত্রী কমে যাওয়ায় এই 3 বিমান সংস্থাও ফাঁপড়ে পড়ে গিয়েছে। সরকারি নিষেধাজ্ঞার তালিকায় কলকাতা বিমানবন্দর না থাকলেও সেফ পরিস্থিতির শিকার হচ্ছেন কলকাতার যাত্রীরা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় স্বাস্থ্য পরিচর্যা সংস্কার আইন বাতিল করতে পর্যাপ্ত ভোট পেতে হিমশিম খাচ্ছেন। ওবামা ওই স্বাস্থ্য পরিচর্যা সংস্কার আইনকে তাঁর আমলে সবচাইতে গুরুত্বপূর্ণ আইনি অর্জন বলে মনে করতেন। এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যাকে কিনা প্রায়শই ওবামা কেয়ার নামে অভিহিত করা হয়, তার উপর আজ একটি গুরুত্বপূর্ণ ভোট নেওয়া হবে। আজই ওই আইন স্বাক্ষরিত হবার সপ্তম বছর পূর্ণ হচ্ছে। এই ভোট গ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে ওবামা এক বিবৃতিতে এই পরিবর্তন সম্পর্কে বিধায়কদের সতর্ক করে দিয়ে বলেন যে এর ফলে আমেরিকানদের স্বাস্থ্য পরিচর্যা পরিস্থিতির উন্নতি হবে না।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। লন্ডনে ব্রিটিশ সংসদের কাছে গতকাল যে আক্রমণ হয় তার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমরা এখন কথা বলব লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে। স্টুডিও থেকে টেলিফোনে এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গতকাল, হ্যাঁ শুনতে পাচ্ছেন মতিউর রহমান চৌধুরী? হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গতকাল লন্ডনে ব্রিটিশ সংসদের কাছে আক্রমণে তিনজন নিহত হন এবং পুলিশের গুলিতে আক্রমণকারী নিহত হন, সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কি?
লন্ডন পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বুধবার দুপুরের পর হঠাৎ করে বিশ্বের অন্যতম ব্যস্ততম শহর লন্ডন থমকে দাঁড়িয়েছিল, জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছিল, রাস্তাঘাট জনশূন্য হয়ে গিয়েছিল প্রায়। সন্ত্রাসের থাবায় বিশ্বের প্রথম পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। আজ সকালে হাউস অব কমন্স আবার সরব হয়েছে। প্রধানমন্ত্রী তেরেসা মে বক্তব্য রেখেছেন, তিনি বলছিলেন, গতকাল এক সন্ত্রাস আমাদের গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এখানে স্বাভাবিকভাবে জড়ো হয়েছি, যেমনটা আমাদের আগের প্রজন্ম হয়েছিল এবং ভবিষ্যৎ প্রজন্ম হতে থাকবে। আমরা জড়ো হয়েছি একটা সাধারণ বার্তা দিতে যে আমরা ভীত নই এবং সন্ত্রাসবাদের মুখে আমাদের দৃঢ় টলবে না।
জানা যাচ্ছে যে ইসলামিক স্টেট গতকালের আক্রমণের দায় স্বীকার করেছে, এ সম্পর্কে আর কি জানা যাচ্ছে?
আপনি ঠিকই বলেছেন যে আইএস দুপুরের দিকে তাদের দায় স্বীকার করেছে। তারা বলছে তাদের যোদ্ধা, তারা এইটি করেছে, কিন্তু এ পর্যন্ত ব্রিটিশ পুলিশের তরফে পরিষ্কার করে কিছু বলা হয়নি, তার পরিচয় প্রকাশ করা হয়নি। তেরেসা মে সংসদে বলছেন যে আমরা জানি যে সে একজন ব্রিটিশ নাগরিক, কিন্তু তাকে MI5 এর আগেও একবার জেরা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তারা বলেননি, বরং পুলিশের তরফে সাংবাদিকদের বলা হয়েছে আপনারা চেষ্টা করবেন না তার পরিচয় জানার জন্য। সম্ভবত তার সঙ্গে আর কারা ছিল, কিভাবে ছিল, সেটা জানার জন্যই হয়তো বা তারা পরিচয়টা প্রকাশ করেননি এখন পর্যন্ত।
আমরা তো শুনেছি যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে সেখানে লন্ডনে।
আপনি ঠিকই বলেছেন যে লন্ডন এবং বার্মিংহামে কত রাতে অভিযান চলেছে। অভিযানে এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যখন কথা বলছি তখন বার্মিংহামে একটা বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ, তারা অভিযান শুরু করেছে। সম্ভবত ওইখান থেকে কাউকে তারা সন্দেহ করছে, সেই কারণে অভিযানটা চলছে সর্বমোট্টি। এবং সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন যে এ পর্যন্ত যে 4 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন, 29 জন হাসপাতালে, 4 জনের অবস্থা সংকটজনক।
যারা নিহত হয়েছেন একজন তার মধ্যে আমেরিকানও আছে, আমরা শুনেছি 2 জন ইটালিয়ানও আছেন, এদের সম্পর্কে কি আর কিছু জানা গেছে?
আপনি ঠিকই বলেছেন, ইউটা রাজ্যের একজন আমেরিকান পর্যটক মারা গেছেন, কার্ট কুকরান, 54। ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর দিয়ে যে গাড়ি চালিয়ে দেওয়া হয় ঠিক সেখানে তিনি মারা গেছেন। তার স্ত্রী মেলিসা ও ছিলেন সঙ্গে, তিনিও আহত হয়েছেন, তার পা ভেঙে গেছে। তো এরকমই 3 জন ফরাসি স্কুল ছাত্র আহত হয়েছে, যে কারণে আইফেল টাওয়ার গত রাতে কয়েক মিনিটের জন্য অন্ধকার করে রাখা হয়েছিল তাদের প্রতি সংহতি জানানোর জন্য। ওদিকে মুসলিম নেতারা, বিশ্ব নেতারা সবাই এইটার ব্যাপারে নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সঙ্গে ফোনে কথা বলেছেন, সংহতি জানিয়েছেন।
আর ওখানে কি নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে? আপনারা কি রকম দেখছেন যখন লন্ডনে চলাফেরা করছেন?
অনেক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং যেটা সাধারণত দেখা যায় না, গাড়ি আটটা থামিয়ে কি দেখা হচ্ছে, চেক করা হচ্ছে গাড়ির ভিতরে কিছু আছে কিনা, এটা সাধারণত লন্ডনে হয় না খুব একটা। সেই কারণে এই ধরনের একটা আতঙ্ক এখনো রয়ে গেছে, যেহেতু অভিযান চলছে, সেই কারণে আতঙ্কটা আমার মনে হয় আর কিছু আরো হয়তো কয়েকদিন থাকবে, কারণ সারা দেশেই এই অভিযানটা শুরু হয়েছে। তো এখন লন্ডনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান অল্প আগে তিনি বলেছেন যে এটা একটা সুন্দর শহর, ব্যস্ততম শহর, এই শহর আমরা অবশ্যই এই শহরের মর্যাদা আমরা রক্ষা করব, আমাদের সবাইকে এক হতে হবে, এবং ব্রিটিশ জনগণের কাছে তিনি আবেদন করেছেন, রেখেছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমাদের এই সময়ে আর আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বিভ্রান্তি থাকাটা ঠিক হবে না।
আর লন্ডনে তো অনেক বাঙালি আছেন, বাংলাদেশি আছেন, তাদের মধ্যে কোনো কি প্রতিক্রিয়া দেখছেন?
বাংলাদেশিদের মধ্যে এক ধরনের সবার মধ্যে একটা বিশেষ করে জানার জন্য সবাই জানার চেষ্টা করছেন যে আসলে যে যাকে মানে যে মারা গেছে যে আক্রমণকারী তার পরিচয়টা কি, এটা জানার জন্য আছে। আর বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে যে বিশেষ করে হেট ক্রাইম বেড়ে যায় কিনা, এইটা নিয়েই সবচেয়ে সবাই আতঙ্কিত।
মতিউর রহমান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ।
বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টি জাতীয় সংসদে পাশ হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন নাসরিন হুদা বিথি।
বৃহস্পতিবার সচিবালয়ে পিআইডি ভবনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ করা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, সর্বোপরি প্রজন্ম থেকে প্রজন্মকে 25 মার্চের নারকীয় হত্যাযজ্ঞ সম্পর্কে জানানোর দায়বদ্ধতা সবার রয়েছে। এলক্ষ্যে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়টি জাতীয় সংসদে পাশ হয়েছে। দিবসটির প্রস্তুতি জানিয়ে মোজাম্মেল হক বলেন, 25 মার্চের সকাল 10:30 সর্বভারতী উদ্যানে রক্তাক্ত 25 মার্চ গণহত্যার ইতিবৃত্তি শিরোনামে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হবে। এ প্রদর্শনী 2 দিন থাকবে। শহীদদের স্মরণে বিভিন্ন শহীদ মিনারের বেদি মূলে পুষ্পস্তবক দেওয়া হবে। এর আগে 20 মার্চ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণার বিষয়টি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এবছর থেকে জাতীয়ভাবে দিবসটি পালনের ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সরকারের সর্বশেষ শিশু বিবাহ নিরোধ আইনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেজাউল করিম। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এক অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, সকলে আশা করেছিল আইনটি বাল্যবিবাহ বন্ধ করবে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আইনটিতে এমন কিছু ধারা রয়েছে যার ফলে 10 বছরের শিশুকেও বিয়ে দেয়া যাবে। তিনি আশা প্রকাশ করেছেন এ আইনের অধীনে যে বিধিমালা হবে তা শিশু বান্ধব হবে এবং তাতে বাল্যবিবাহ রোধ করার ব্যবস্থা নিশ্চিত করা হবে। কাজী রেজাউল করিম চাইল্ড কমিশন গঠন করার প্রস্তাব করে বলেছেন, দেশের বর্তমান জনসংখ্যার 45% শিশু। ওই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে বলা হয়েছে, বাংলাদেশে 1 থেকে 14 বছরের 82% শিশু সহিংসতার শিকার হচ্ছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি বুধবারের সাপ্তাহিক কল ইন শো হ্যালো ওয়াশিংটনের সাথে সাথে এখন থেকে আমরা শুরু করেছি সোমবার এবং শুক্রবারের কল ইন শো আলাপন। জানিয়ে দিচ্ছি আগামীকাল শুক্রবার কল ইন শো আলাপনের বিষয়টি হচ্ছে বাংলাদেশে 25 মার্চ গণহত্যা দিবস ঘোষণা এবং এর তাৎপর্য। অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং প্রশ্ন রাখার আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। বসন্তকাল শুরু হতে না হতেই অনেকের হাঁচি কাশি শুরু হয়ে যায়। এ সময় অনেকের অ্যালার্জি হয়, অনেকে প্রায় মাথা ব্যথা, মাথা ভার ভার বা নাক বন্ধ অথবা সাইনাস সংক্রমণে ভোগেন। সাধারণ ওষুধে সাময়িকভাবে সুস্থ বোধ করলেও যারা দীর্ঘদিন ধরে সাইনাসে ভুগছেন তাদের চিকিৎসা বেশ জটিল এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হয়। সাইনাসের অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ব্যালন সিনাপসি। ভয়েস অফ আমেরিকার জ্লোটিকার হকের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
সাইনাস জমে গেলে বা সাইনাসের সংক্রমণ ঘটলে নাকের ভেতরে টিস্যু ফুলে যায়। নাকের ভেতর দিয়ে শ্বাস নেওয়ার সরু পথে সাইনাস থেকে তরল পদার্থ বেরিয়ে আসে। সাইনাস ইনফেকশন হলে প্রদাহের কারণে সেখানকার টিস্যুগুলো ফুলে যায় আর তরল পদার্থ নাক দিয়ে বেরিয়ে আসতে পারে না। অটোল্যারিঙ্গোলজিস্ট ফরহাদ সিগারি বললেন,
If we can just open it up a little bit, that usually makes a big difference.
তরল নিঃসৃত হবার পথটা একটু খুলে দিলেই দেখবেন বিরাট পার্থক্য অনুভব করছেন।
নাকের স্প্রে বা ওষুধ ব্যবহার করলে জমে যাওয়া সাইনাস তরল হয়ে বেরিয়ে আসতে সাহায্য করে, কিন্তু যারা বহুদিন ধরে সাইনাসে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ খুব বেশি কাজ করে না। চিকিৎসক ফরহাদ সিগারি বললেন,
These are people who have had symptoms for more than 3 months and have tried multiple rounds of antibiotics and just not getting better.
সাইনাসের লক্ষণ যদি 3 মাসের বেশি থাকে এবং কয়েক দফায় অ্যান্টিবায়োটিক সেবনের পরেও যদি সুস্থ বোধ না করেন তাহলে বেলুন সাইনোপ্লাস্টি করা ভালো। সাইনাসের প্রচলিত চিকিৎসা হচ্ছে হাসপাতালে এন্ডোস্কোপিক অস্ত্রোপচার করা।
এই প্রক্রিয়ায় আক্রান্ত অংশটুকু অবশ করে সেখান থেকে কিছু টিস্যু অপসারণ করা হয়। তবে বর্তমানে অনেক চিকিৎসকই বেলুন এনজিওপ্লাস্টি করতেই বেশি পছন্দ করেন, কারণ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞরা এই চিকিৎসা করতে পারেন আর তা ডাক্তারের অফিসেই করা যায়। রোগীকে কেবলমাত্র স্থানীয়ভাবে অ্যানেস্থেশিয়া বা বিশেষ জায়গাটি অবশ করে দিয়ে নাকের ভেতরে সরু নল বাঁধা অত্যন্ত ক্ষুদ্র একটি বাতি ঢুকিয়ে দিয়ে আক্রান্ত অংশটুকু খুঁজে বের করতে হয়। তারপর বেলুন ক্যাথেটার ঢুকিয়ে সরু হয়ে যাওয়া বা বুজে যাওয়া জায়গাটি খুলে দিতে হয়। কখনো সখনো সাইনাস আক্রমণ হলে তাদের এই প্রক্রিয়াটি করার কোনো প্রয়োজন হয় না। তবে সিটি স্ক্যান করলে চিকিৎসকের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুবিধে হয় কোন রোগীর সাইনোপ্লাস্টি করার দরকার রয়েছে। চিকিৎসক ফরহাদ সিগারি বললেন, মাথা স্ক্যান করার পর রিপোর্টে রোগীর সাইনাসের অংশটুকু বড় দেখালে ধরে নিতে হবে যে সাইনাস তরল আকারে বেরিয়ে আসার পথটি বন্ধ হয়ে গেছে আর এই অবস্থায় কেবলমাত্র বেলুন সাইনোপ্লাস্টি করা যেতে পারে। বেলুন সাইনোপ্লাস্টি করার আগে জেনিফার মাজা অনেকদিন থেকেই সাইনাস সংক্রমণে ভুগছিলেন। জেনিফার মাজা বললেন, তিনি বললেন, আমার খুব মাথা ব্যথা হতো, প্রায় প্রতিদিন মাথা ব্যথায় ভুগতাম। তিনি বললেন, জেনিফার বললেন, বেলুন সাইনোপ্লাস্টি করার পর দারুণ পরিবর্তন অনুভব করছি। আগের মতো আমি আর ক্লান্ত হই না, ভালো মতো শ্বাস নিতে পারি, এমনকি ভালো করে ঘুমোতেও পারছি। বেলুন সাইনোপ্লাস্টি করার একদিন পরেই রোগীরা কাজে যোগ দিতে পারেন, তবে সপ্তাহ খানেক নাক বন্ধ বন্ধ লাগবে এবং মাথা একটু ভার ভারও মনে হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন এই প্রক্রিয়ায় সাফল্যের হার 95%। তবে চিকিৎসকেরা বলেন এই প্রক্রিয়াটি সবার জন্য নয়, বিশেষ করে যাদের নাকে পলিপস আছে তাদের জন্য এই চিকিৎসা পদ্ধতি প্রযোজ্য নয়।
ওয়াশিংটনে অনুষ্ঠিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট দমনে গঠিত 68 জাতীয় দলের জাতীয় জোটের সম্মেলনে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আইসিস দমন করা। বিষয়টি নিয়ে আলোচনা করছেন শেগুফতা নাসরিন কুইন, সেলিম হোসেন ও নিরাপত্তা বিশ্লেষক এবং আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। ডক্টর ইফতেকার আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই গোলটেবিল আলোচনায়।
ধন্যবাদ।
আমিও আছি, সেলিম হোসেন ইফতেকার আহমেদ আপনার সঙ্গে।
ধন্যবাদ
ডক্টর আহমেদ। আপনি তো নজর রাখছেন এই বৈঠকের উপর, এই বৈঠকটির তাৎপর্য কি, কেন হচ্ছে
এই বৈঠকটি? যে মূল তাৎপর্য সেটি হচ্ছে, আমরা দেখছি যে 65টি দেশ মিলে মার্কিন যুক্তরাষ্ট্র যে আইসিস বিরোধী যে কোয়ালিশন গঠন করেছে, সে কোয়ালিশন গঠন করবার পর এটি হচ্ছে কিন্তু প্রথম একটি আনুষ্ঠানিক বৈঠক। এবং এই বৈঠকটি বিভিন্ন দেশের যারা প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বা অন্য পর্যায়ে, একটা সুযোগ হয়েছে আইসিস বিরোধী যে অভিযান চলছে সে অভিযান সম্পর্কে মত বিনিময় করার। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে প্রশাসন, সে বর্তমান প্রশাসনের সামনে এ ধরনের বৈঠক একটি সুযোগ তৈরি করেছে যে আইসিস এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতি কি সেটিকে তুলে ধরবার। এবং এক্ষেত্রে আমরা স্পষ্ট দেখছি যে আগের যে প্রশাসন ছিল, যে ওবামা যে প্রশাসন এবং বর্তমান যে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিন্তু একটি মৌলিক পার্থক্য রয়েছে আইসিস বিরোধী অভিযানের ক্ষেত্রে। এবং সেটি কিন্তু রেক্স টিলারসন পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চমৎকার ভাবে এই কোয়ালিশনের যে বৈঠক সে বৈঠকে তুলে ধরেছেন। এই পার্থক্যের যে দিকটা সেটা হলো যে পূর্বের প্রশাসন যদিও আইসিস বিরোধী এই বিষয়টা তাদের কমিটমেন্ট ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু যে সিরিয়াতে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়া যাতে প্রাধান্য বিস্তার না করতে পারে সেই বিষয়টাতে কিন্তু একই সাথে আপনার যেটাকে বলে সচেতন ছিল। কিন্তু বর্তমান প্রশাসনে কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে আইসিসকে দমন করা, এবং সেটা করতে যে কোনো রাষ্ট্রের সাথেই কিন্তু তারা জোট বাঁধতে কোনো সমস্যা নেই, বা যে কোনো রাষ্ট্রের সাথে তারা জোট বাঁধতে পারে, এই মেসেজটি কিন্তু রেক্স টিলারসন দিয়েছেন। সুতরাং এবং অত্যন্ত স্পষ্টভাবে তিনি বলেছেন যে আইসিসকে দমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির এক নম্বর এজেন্ডা।
ডক্টর ইফতেখার আহমেদ, আমি একটু থামাই আপনাকে। রেক্স টিলারসনের বক্তব্যের প্রসঙ্গ আপনি টেনেছেন, রেক্স টিলারসন বিশ্বের বিভিন্ন স্থানে আইএস এর যে জাল বিস্তার করা হয়েছে সেগুলোর প্রসঙ্গ তো তুলেছেনই, উনি ইরাক এবং সিরিয়ার কথা স্পেশালি উল্লেখ করে বলেছেন যে আইসিস এর সরাসরি উপস্থিতি, ফিজিক্যাল প্রেজেন্স হচ্ছে এই দুইটা দেশে, যার কারণে এই দুই দেশে যুদ্ধক্ষেত্রে মানে ব্যাটেলের মাধ্যমে তাদেরকে প্রথমে পরাস্ত করতে হবে, তাদেরকে পুরোপুরি ধ্বংস করার প্রয়াস নিতে হবে, এবং সেই ক্ষেত্রে এই সহযোগিতা যেন বাড়ানো যায় সবার মধ্যে, এই কোয়ালিশনের বৈঠকে কিন্তু সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কি রেক্স টিলারসনের একটু বক্তব্য শুনতে পারি?
Degradation of ISIS is not the end goal. We must defeat ISIS. I recognize there are many pressing challenges in the Middle East, but defeating ISIS is the United States' number one goal in the region. As we've said before, when everything is a priority.
রেক্স টিলারসনের বক্তব্যের মূল বিষয় ছিল আইসিসের অবস্থানকে খাটো করে দেখার নয়, তাদেরকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য। আমি জানি মধ্যপ্রাচ্যের বহু দেশ এ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যের প্রধান লক্ষ্য হচ্ছে আইসিস দমন করা, পুরোপুরি পরাস্ত করা। আমরা লক্ষ্য রাখব এটি এখন আমাদের প্রধান বিষয়। এই ছিল রেক্স টিলারসনের বক্তব্যের মূল বিষয় আসলে। ডক্টর ইফতেখার আহমেদ,
আপনি ঠিকই বলেছেন, এই প্রথম মার্কিন প্রশাসন তুলনামূলকভাবে একটি ভালো অবস্থান তারা ব্যাখ্যা করতে পেরেছেন যে কি করে আইসিসকে দমন করা যায়। এবং আইসিসকে দমন যে শুধুমাত্র ব্যাটল ফিল্ডে করলে হবে সেটা নয়, রেক্স টিলারসন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আমি ওনার বক্তব্য শুনছিলাম, সেটা হচ্ছে যে যে ওয়েব যে আজকে যে সোশ্যাল নেটওয়ার্কিং যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলি কিন্তু আজকে জঙ্গি তৎপরতা এবং জঙ্গি কালেকশনের বা জঙ্গি মানে সদস্য সংগ্রহে কিন্তু একটা প্রধান মাধ্যম। তিনি এই জায়গাটা থেকে তিনি কিন্তু অ্যাড্রেস করতে পেরেছেন। আমরা দেখেছি যে যেটাকে কি বলে টুইটার এবং তাদের যে বিভিন্ন যে মিডিয়া, যে দাবিক এবং আমাক, তাদের যে সংবাদ সংস্থা এবং তাদের যে অনলাইন যে পত্রিকা, এর মধ্য দিয়ে কিন্তু আইসিস জঙ্গি গোষ্ঠী সারা পৃথিবী থেকে কিন্তু তার সদস্য সংগ্রহ করছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চমৎকারভাবে ওই জায়গাটাকে কিন্তু অ্যাড্রেস করেছেন। কিন্তু একটা জিনিস কিন্তু আমার কাছে এখনো মিসিং মনে হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে এই যে কোয়ালিশন তারা কিন্তু টার্গেট করছে একটি জঙ্গি গোষ্ঠীকে এবং জঙ্গিকে, কিন্তু জঙ্গিবাদ যেটা, যে মতবাদ যেটা, সে মতবাদটিকে কিন্তু এখনো সেই এই যে সম্মেলন সেটা কিন্তু অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমার কাছে এখনো মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে জঙ্গি যে মতবাদ সেটা কোথা থেকে উত্থিত।